وعلى آله وأصحابه ومن والاه أما بعد. আমরা প্রথমে জানাই আপনাদের শুভেচ্ছা, প্রীতি ও মোবারকবাদ। আমরা প্রতি রবিবার আকীদা বিষয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের বর্তমান প্রেক্ষাপটে সমস্ত বিষয়গুলো জরুরি, আকীদা সংক্রান্ত সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা কুফরি ফতোয়া ব্যাপারে এবং আলোচনা হয়েছিল, এরপর আমরা আলোচনা করেছিলাম যে 73 দলের 72 দল জাহান্নামে যাবে, এর মধ্যে আলোচনার জামাতের কারা অন্তর্ভুক্ত। এরপর আমরা আলোচনা করেছিলাম যে কিছু বিষয়ে আমরা সত্য আলোচনা করেছিলাম। আমাদের একটা বিষয় জরুরি, খুবই আমি এর আগে আলোচনা করেছি আমরা, কিন্তু এই মুহূর্তে আমাদের জানা দরকার, যেটা বর্তমানে আমাদের মুসলিম দেশগুলিতে হচ্ছে এবং ফায়দার চাইতে ক্ষতি হচ্ছে বেশি, সেটা হচ্ছে খুরুজ বা বিদ্রোহ। জালেম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা এবং সশস্ত্র যুদ্ধে লিপ্ত হওয়া, এর দ্বারা ইসলাম ও মুসলমানের যে লাভ ও ক্ষতির ব্যাপারটা আমাদের খুবই আকীদার দিক থেকে আমাদের জানা দরকার। বর্তমান বিশ্বে এক শ্রেণীর যুবকরা বা এক শ্রেণীর কিছু দল যারা জালিম সরকারকে উৎখাত করার জন্য তারা খুরুজ অর্থাৎ বিদ্রোহ ঘোষণা করতেছেন এবং এর মাধ্যমেই তারা ইসলামী রাষ্ট্র কায়েম করবেন বা সরকার পরিবর্তন করবেন। এই বিষয়টা নিয়ে আমরা আর আগে আলোচনা করেছি, তবে বর্তমান প্রেক্ষাপটে আমাদের আবারও আলোচনা করা প্রয়োজন মনে করতেছি। আকীদার যে বিষয়গুলো জটিল এবং সূক্ষ্মগুলো আমাদের জানা দরকার, আমাদের এখানে মাসালা জানা দরকার যে একজন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা কখন জায়েজ এবং কখন তার জন্য শর্ত সারাইগুলো কি। পৃথিবী জুড়ে আর কি অত্যাচার চলছে, কি মুসলিম কি অমুসলিম বিভিন্ন দেশে, ওলামারা এই ব্যাপারে যেটা ঐক্যমত পোষণ করেছেন যে কোন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার আগে দেখতে হবে সেই সরকার জালিম পর্যায়ের না কাফের পর্যায়ের। যদি কুফরি পর্যায়ের হয়, জালিম পর্যায়ের হয়, তাহলে কোনোভাবেই তার বিরুদ্ধে বিদ্রোহ করা, সশস্ত্র যুদ্ধ করা ইত্যাদি জায়েজ নেই, বরং সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে সরকার যদি পদক্ষেপ নাই সেই বিদ্রোহীদেরকে প্রতিহত করার জন্য তাদের সহযোগিতা করাই হল উচিত। ইসলামে যদি ইসলামের নিয়ম হল যে একটা জামায়াতুল মুসলিমিন তৈরি হতে হবে, সমস্ত মুসলিমরা মিলে সারা পৃথিবী হোক বা একটা ভূখণ্ডে হোক, দেশ যেমন এখন দেশ দেশ ভাগ আছে, সেইখানে একজন সবাই সম্মিলিতভাবে একজনকে তারা দায়িত্ব অর্পণ করবে। আর এই দায়িত্বশীল কয়েকভাবে নির্বাচিত হতে পারে, সবাই ঐক্যমতের যারা আহলুল হাল্লিওয়াল আদ মানে যারা দিন এবং দুনিয়া সম্পর্কে বুঝেন, আলেম ওলামা দিন দুনিয়া যারা বুঝেন, তারা যার ব্যাপারে সম্মতি বা একমত পোষণ করবেন তিনি হবেন তাদের দায়িত্বশীল, তাকে আমিরুল মুমিনুন বলেন, আমিরুল মুমিনিন বা বর্তমান যুগে যে কোনো নাম বলেন না কেন। এবং তার হাতে হাত রেখে বা তার নামে বায়াত হবে। ভালো কাজের সহযোগিতা এবং মন্দ কাজের বন্ধের সহযোগিতা করবেন, প্রয়োজনের জাহাজ ঘোষণা হলে জান মালদের জাহাজ করবে ইত্যাদি। এই হল জামাতুল মুসলিমের রূপরেখা। এবং যিনি দায়িত্বশীল হবেন তার দায়িত্ব হবে দিন কায়েম করা এবং দিনের মাধ্যমে দুনিয়া পরিচালনা করা। এই হল জামাতুল মুসলিমের একটা সংক্ষিপ্ত রূপরেখা। এখানে ঐক্যমতে সবাই কাজ করে যাবে। এখানে একটু কি দাওয়াত তাবলীগ হবে, আমরুল মারুফ অনাহি মুনকার হবে। যদি দায়িত্বশীল আমিরুল মুমিনীন বা যাই বলেন জুলুম করেন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ নবী বলেছেন যদি তোমার পিঠ ভেঙে ফেলে অর্থাৎ তোমার পিঠের মধ্যে আঘাত করে, তোমার মাল ছিনিয়ে নেয়, তবুও তুমি কি করবে না, বিদ্রোহ করবে না, তুমি আনুগত্য করবে, মাজলুম তুমি আল্লাহর কাছে তোমার জুলুমের কথা বলবে। যদি এই প্রধান সরকার প্রধান বা দায়িত্বশীল যদি কোন প্রকার অন্যায় বিচার করে সেক্ষেত্রে তার কাছে গিয়ে তাকে নসিহত করা যেতে পারে। ভুল ভ্রান্তি করলে তাকে নসিহত করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। ইমাম আহমদুল হাম্বাল রাহিমাহুল্লাহ বলেন যদি আমি জানতাম যে আমার একটা দোয়া কবুল হওয়ার মতন বা আল্লাহ কবুল করবে এই কথা যদি আমি জানতে পারতাম, সেই দোয়াটা আমি রাজা বাদশাহের জন্য আমির ওমারের জন্য করতাম, কারণ তাদের সংশোধনে জাতির সংশোধন। তাহলে যদি জালিম পর্যায়ে হয় কোনোভাবেই বিদ্রোহের কোন প্রশ্ন উঠবে না, জুলুম হলে সহ্য করতে হবে, বুঝাতে হবে, তার জন্য দোয়া করতে হবে, তাকে জানার জুলুম থেকে বিরত রাখে, তাকে নসিহত করতে হবে, তার সহযোগিতা করতে হবে, তার পিছনে নামাজ পড়তে হবে, এসবই করবে। কারণ তার ভুল ভ্রান্তি হলে তাকে নসিহত একাকি করতে হবে উপযুক্ত ব্যক্তি দ্বারা, কারণ বিদ্রোহ করতে গেলে তার হাতে যেহেতু পাওয়ার আছে তা প্রতিশোধ নিতে গিয়ে দেখা যাবে যে ইসলাম আর মুসলমানের ক্ষতি হতে হবে, নিজেরও সে ক্ষতি করবে। এই হল ইসলামের নিয়ম। আর এই জন্যে হোসেন রাজিয়াল্লাহ তাআলা আনহু বা আবদুল্লাহ বিন জুবাইর রাজিয়াল্লাহ তাআলা আনহুর যে হোসেন রাজিয়াল্লাহ তাআলা আনহুর এবং আবদুল্লাহ বিন জুবাইর রাজিয়াল্লাহ তাআলা আনহুর যেটা ইয়াজিদের বিপক্ষে দাঁড়ানো এটাকে ওলামারা বিদ্রোহ বলে ঘোষণা করেছে এবং সুযোগ সম্মত না। এর দ্বারা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই হোসেন রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে শুরু করে তার যুগ পর্যন্ত যত বিদ্রোহ হয়েছে সমস্ত বিদ্রোহ ইতিহাস তিনি বলেছেন সবকিছুর মধ্যে ফিতনা এবং বিপর্যয় আর ক্ষতি ছাড়া আর কিছুই লাভ হয়নি। আর এটা হল আহলে সুন্নাহ জামাতের মতের বিরুদ্ধাচরণের কারণের কারণে। কাজেই আর যেখানে আমরা দেখি যদি জালিম পর্যায়ের হয়, ফাসেক পর্যায়ের হয়, কাফের এবং দিন থেকে খারিজ হয়ে যায়নি এমন পর্যায়ের হয় তাহলে তার সাথেই থাকতে হবে, তার বাইরে ভাঙানো যাবে না, তার ভূমিকা নষ্ট করা যাবে না, বিদ্রোহ করা যাবে না। বরং কেউ যদি বিদ্রোহ করে তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আহ্বান করলে সেখানে সাড়া দিতে হবে, কারণ গতি কিছু মানুষ বিদ্রোহ করা মানে এটা হচ্ছে দেশে একটা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করা। বিদ্রোহের মাধ্যমে উসমান রাজিয়াল্লাহু তাআলা হত্যা করেছিল ইহুদিদের বানানো দল সাবাইরা। পরবর্তীতে এই বিদ্রোহের মাধ্যমেই তারা হত্যা করেছিল আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কাফের হত্যা দিয়েছিল। ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। এই ফতোয়া দিয়েই কিন্তু তারা কাফের করেছিল আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুকে। যদি আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর কুফরি পর্যায়ে পৌঁছার কোন প্রশ্নই উঠে না, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী খোলাফায়ে রাশিদীন একজন, তাহলে এই খারিজরা, এই বিদ্রোহীরা, খারিজরা বিদ্রোহী, খারিজিরা বিদ্রোহীরা উসমানকে, আলী রাজিউল্লাহ তালাহকে, এমনকি হাসান রাজিউল্লাহ তালাহকে, এবং যত ফেতনা ফাসাদ মাবিয়াজিদের যুগে বা পরবর্তীতে সব এই আপনার বিদ্রোহের কারণেই হয়েছিল। তাহলে আমাদের এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আমরা ফাসিক পর্যায়ে হয়, জালেম পর্যায়ে হয় দায়িত্বশীল, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা বা স্লোগান দেওয়া বা তাকে পদচ্যুত করার জন্য ষড়যন্ত্র করা বা সশস্ত্র আন্দোলন করা বা বিদ্রোহ করা শরীয়ত সম্মত নয়, বরং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যায় শরীয়ত। মানুষ মাত্রই ভুল হতে পারে এবং ইজতিহাদও ভুল হতে পারে, তাই কেউ যদি এভাবে বিদ্রোহ করে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, যেমন আলী রাজিউল্লাহ তাআলা আব্বাস আব্দুল মুত্তালিবকে পাঠিয়েছিলেন এই বিদ্রোহীদেরকে বোঝানোর জন্য, এবং অধিকাংশ মানুষই ফিরে এসেছিল, কিছু গুটি থেকে গেছিল যারা ষড়যন্ত্রের মূল মানে ওস্তাদ ছিল আসলে, যারা পরিকল্পিতভাবে এখানে ছিল, সাধারণ পাবলিক যারা ভেসে গিয়েছিল। এমনকি আপনারা এর আগে বলেছিলাম যে আব্দুর রহমান বিন আবুবকর, আবুবকরের ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, যিনি উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যে বিদ্রোহীকারীদের সঙ্গ দিয়েছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলার দাড়ি ধরে ঝাঁকিয়েছিলেন আবেগে পড়ে, এবং যুবকের আগে বলেছিলাম যে আবেগে পড়ে মানে শ্রোতে গা ভাসিয়ে দেয়, তারা হক এবং বাতিল তালাস বা বিবেচনা করতে পারে না। কাজে দুনিয়া জুড়ে আর ইসলামী দেশগুলোতে এই একটা মেজাজ কোন দল বা ব্যক্তি বা গোষ্ঠী বা গ্রুপের মাঝে যেটা কাজ করে সেটা মোটেই ঠিক না, যেটার মাধ্যমে আপনি আরব কান্ট্রিগুলিতে দেখেছেন বা আরব দেশগুলোতে দেখেছেন যে বহু ক্ষতি সাধন হয়েছে হচ্ছে। যদি কুফরি পর্যায়ে হয়, যদি কাফের হয়, কুফরি পর্যায়ে যদি কাজ করে দায়িত্বশীল, তাহলে সেক্ষেত্রে শর্ত বিদ্রোহের জন্য প্রথম শর্ত হচ্ছে যে কুফরান বাবা সুস্পষ্ট কুফরি, এটা কোনো সন্দেহ করে বা এই কুফরিটা হয়তো সে স্বীকার করে নিজেই বা ঘোষণা করে এবং তার প্রতি হুজ্জত দলিল কায়েম সাব্যস্ত করেছে, কুফরি পর্যায়ের কাজ এটা, মুরতাদ পর্যায়ের কাজ জেনে বুঝেও তারপরও সে তার উপরেই যদি থাকে, তাহলে কুফরি পর্যায়ের কুফরান বাহান সুস্পষ্ট কুফরি হতে হবে। দুই নম্বর হল এ ব্যাপারে বুরহান থাকতে হবে, অর্থাৎ কিয়াস বা ইজমা চলবে না, কোরআন সুন্নাহর সুস্পষ্ট দলিল থাকতে হবে যে হ্যাঁ এই দলিলের ভিত্তিতে এই কাজটা কুফরি বা শিরিক বা বড় মুনাফিকি, যেটা দিন থেকে মানুষ খারিজ হয়ে যায়। সুস্পষ্ট কুফুরি, প্রকাশ্য কুফুরি। দুই নম্বরে হল যে এর পিছনে দলিল থাকতে হবে, বুরহান, বুরহান বলা হয় একেবারে যেটা সুস্পষ্ট, যার মধ্যে কোন সন্দেহ বা গবেষণা বা হতে পারে না, একেবারে স্পষ্টভাবে বোঝা যায় এই দলিল দ্বারা যে এই কাজটা কুফুরি। তাহলে সুস্পষ্ট কুফুরি হওয়া তিন, দুই নম্বরে এই ব্যাপারে বুরহান থাকা, তিন নম্বরে তার উপরে হুজ্জত কায়েম করা, দলিল সাব্যস্ত করা যে এটা আপনি করেছেন বা আপনার দ্বারা হয়েছে, এটা কুফুরি কাজ এই দলিলের ভিত্তিতে। অতএব আপনি একটা মুসলমানদের দায়িত্বশীল বা ইসলামী দেশের দায়িত্বশীল, আপনাকে এই কাজ থেকে দূরে থাকতে হবে, ফিরে আসতে হবে, উপযুক্ত দলিল আদিল্লাহ এবং ব্যক্তি দিয়ে তার কাছে এই দলিল সাব্যস্ত করতে হবে। চার নম্বর যেটা শর্ত হচ্ছে যে রক্তপাত যেন না হয়, এই বিদ্রোহ করে পরিবর্তন করবে তাকে সরাই দিবে যেন রক্তপাত না হয়, নিঃসন্দেহে তার কাছে শক্তি আছে, তার কাছে বাহিনী আছে, তার আদেশ নিষেধ চলে, সেক্ষেত্রে যদি বিদ্রোহ করে দেখা যাবে যে এই শর্তে হয়তো তাকে সরাতে গেলে রক্তপাত ঘটবে, সেরা প্লাবন হয়ে গেল রক্তের, দেখবে না মানুষকে মুসলিম অমুসলিম হয়তো সে ক্ষোধে পড়ে কি বলে রাগে রাগে বসত হয়ে সে পাইকারি ভাবে হয়তো হত্যা যজ্ঞ চালাবে, বা এই জন্য দেখা যাবে যুদ্ধ তো বাঁধবে এবং যুদ্ধ বহু মানুষের রক্তপাত ঘটবে, এটা চলবে না। যদি এই শর্ত না পাওয়া যায় বিরত থাকতে হবে। পাঁচ নম্বর শর্ত যেটা হল যে পরিবর্তন করা সম্ভব, অর্থাৎ তাকে সরিয়ে দিয়ে সেই স্থলে একজন ভালো মানুষ আনা বসানো এবং তার কন্টিনিউ হওয়া। আনলেন, বসল, দুই পরে চলে গেল, কারণ তাকে আপনি বসে রাখার মতো ক্ষমতা নেই, পরিবর্তন করার মতো ক্ষমতা নেই, হয়তো ঠিক আছে সরিয়ে দেওয়া হবে, কিন্তু তার স্থলে একজনকে ভালো যোগ্য ব্যক্তিকে বসানো এবং তার কন্টিনিউ হওয়াটা হয়তো সম্ভব হবে না। যদি এই শর্তগুলি না পাওয়া যায়, সুস্পষ্ট কুফুরি, এর পিছনে সুস্পষ্ট দলিল, তার উপর হুজ্জত কায়েম করা হয়েছে, রক্তপাত ঘটবে না, পরিবর্তন করা সম্ভব এবং এই পরিবর্তন করে সেটা কন্টিনিউ হবে, পরিবর্তন হল কিন্তু দুদিন পরে শেষ হয়ে গেল, হয় নাকি আফগানিস্তানের মতো, তাদের সরকারও আগ্রহ দূরে পরে দেখা গেল আরো বেশিক্ষণ খারাপই নিজেরাই মারামারি লড়াই শুরু করল, তখনই বিদ্রোহ সম্ভব করা যায় যদি, কারণ তখন দেখা যাবে যে যা ক্ষতি হচ্ছিল ওটা বন্ধ হবে, না হলে দেখা যাবে যা সমস্যা হচ্ছিল, যা কুফুরি হচ্ছিল, যা কিছু অন্যায় হচ্ছিল তার চেয়ে অনেক দ্বিগুণ গুণ অনেক গুণে বেড়ে যাবে, এর ফলে ইসলাম ও মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে এবং দাওয়াত তাবলীগ বন্ধ হয়ে যাবে, আমার ওই মারুফ নাহিল মুনকার বন্ধ হয়ে যাবে, আরো নিজেরা যে সামনে গিয়ে মানুষ তৈরি করে শক্তিশালী হবে সেটা বন্ধ হয়ে যাবে, কঠিন আকার ধারণ করবে। এই শর্ত সারাগুলো ছাড়াই সে জালেম সরকার হোক, তার জন্য আমাদের কি করা, বিদ্রোহ করাই যাবে না এবং তখন কি করতে হবে, সবর করতে হবে, দোয়া করতে হবে তার হেদায়তের জন্য, তার কাছে তাকে নসিহাত করতে হবে, প্রয়োজনে উপযুক্ত ব্যক্তি তার কাছে জুলুমের কথা বলতে হবে এবং তাকে ভালো কাজে সহায়তা করতে হবে, মন্দ কাজ বন্ধের জন্য তাকে বলতে হবে এই কাজগুলি বন্ধ করুন এবং নিজেরা সেখানে ভূমিকা রাখতে হবে। আর কুফুরি পর্যায়ে হলে যে শর্তগুলো বললাম, আজ পৃথিবী জুড়ে শুধু না, প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা বিদ্রোহ করেছে, প্রথমত বিদ্রোহ এই বীজটা বপনকারী হল ইহুদিরা, আর ইহুদিরা জানেন যে ওরা হত্যা শুধু সাধারণ মানুষ না, নবীর রসুলকে তারা হত্যা করে, আর ওইখান থেকেই শিয়া রাফেজিদের জন্ম, ওরাই এই হত্যার বা খারিজি দল, যেটা শিয়া থেকে খারিজি দল তৈরি হয় এবং তারাই এই প্রথম বিদ্রোহ এবং হত্যার বীজ বপন করা শুরু করে। আজও সেই খারিজি দলের আকিদা বিশ্বাসে আমাদের অনেক গ্রুপ বা দল বা ব্যক্তি বা গোষ্ঠী বা চিন্তা চেতনার মানুষ সমাজে রয়ে গেছে, যার ফলে তারা আবেগপ্রবণ হয়ে তারা বিভিন্ন আজ পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গাতে তারা এই বিদ্রোহ করতেছে এবং এর ফলে ইসলাম ও মুসলমানের আরো অনেক গুণে বেশি ক্ষতি হচ্ছে, ইসলাম মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার চরম পরিপন্থী কাজ। এজন্যে আমরা অনেক সময় এই সেই এটা ওটা বিভিন্নভাবে আমরা কথাবার্তার মাধ্যমে আমরা খরচ করে থাকি, আমরা অনেক সময় উস্কিয়ে দিতে চাই, আমরা অনেক সময় আগুন লাগাতে চাই, ফেতনা লাগাতে চাই, কেউ কেউ লাগালে সেখানে অংশগ্রহণ করতে চাই, এগুলো আকীদার পরিপন্থী, কারণ আমাদের আকীদার ফাউন্ডেশন এই বলে আমার ইসলাম মুসলমানকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, প্রয়োজনে সময় বেশি লাগুক, কষ্ট হোক, পরীক্ষা হোক, আমার বিপদ আপদ হোক, কিন্তু একে সমলে ধ্বংস করার কোন পরিকল্পনা বা কোন প্রতারণার সাথে আমার কোন সংযোগ থাকবে না। এজন্য এই বিষয়টা সুস্পষ্ট করে আমাদের মাথায় থাকতে হবে। কারণ এই এইভাবে বিদ্রোহের নাম দিয়ে হয়তো আপনি মাজলুম, আপনার প্রতি জুলুম করা হচ্ছে, আপনাকে বলা হলো এই হচ্ছে হচ্ছে আপনি তো শান্তি দিলেন, চলো বিদ্রোহীদের শান্তি দিলেন। এইভাবেই করা হয়। ওসমান রাজিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যখন বিদ্রোহ শুরু করেছিল কিভাবে, ওসমান রাজিয়াল্লাহু তাআলা কোরআন জ্বালিয়েছেন, ওসমান রাজিয়াল্লাহু তাআলা মক্কার হজের সফরে তিনি নামাজ জামা করে না পড়ে, এক থসর না পড়ে তিনি পুরা পড়েছেন, তিনি কোরআন জ্বালিয়েছেন, তিনি নিজের আত্মীয় স্বজনকে চাকরি দিয়েছেন, তিনি কি বলে সাধারণ জনগণের হক আদায় করছেন না, তার ভাইয়ের মত পান করেছে তারপরও বিচার করেন নাই, এবং উত্তম মিথ্যা কিছু কথা রটিয়ে সাধারণ পাবলিককে খেপে দিয়ে লেলিয়ে দিয়ে এইভাবে ঘটনা ঘটেছিল। আর ওইটা আজ ইহুদিদের বাহানো কাজটা, ইহুদিদের কাজটা শিয়া হাফিজ থেকে আজ সুন্না মুন্না যাই বলেন আর সহি আকিদা আর কি বলেন, সবার মাঝে আজ এটা একটা এই জীব এই জীবাণু কি বলে এই ব্যাকটেরিয়াটা এই ভাইরাসটা যুগে পড়েছে। তো এর মাধ্যমে যারা সহি দাওয়াতের কাজ করতে চাচ্ছেন, এগিয়ে নিতে চাচ্ছেন একটা দুর্বিসন্ধি রেখে যে একটা সময়ের পরে হয়তো আবার ভালো একটা পজিশন আসবে ইসলাম মুসলমানদের, সেটাকে তারা ধ্বংস করছে। যখন কেউ আকিদা বা কি বলে ফাউন্ডেশন তৈরি করছেন, তখন একজন করলে হাজার জন ভেঙে খান খান করে দিচ্ছে, হয়ে থাকতে কতদিনে হবে, এতজন সবুর করা যায় নাকি, ধৈর্য ধারণ করা যায় নাকি, না এখন বদলে 313 জন হলেই কিছু করে ফেলবেন, বড় বড় আরবিয়া আর ইরানের বিপ্লব হলেই, বাংলাদেশের ইরানের বিপ্লব হলেই খোমাইনিকে ইমাম খোমাইনি টাইটেল দিয়ে তাই করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আজ আমাদের মাঝে আমরা আকিদা না জানার কারণে অনেক সাধারণ খুব ভালো মনের মানুষরা বা যুবকরাও বাতিলের মধ্যে পড়ে যায়। যেমন আপনাদেরকে উদাহরণ দিয়েছি যে আব্দুর রহমান বিন আবু বকর খুবই ভালো মানুষ, আবু বকরের সন্তান কি মনে করছেন আপনি, তাকে তিনি যদি মিথ্যার সাগরে ভেসে গিয়ে ওই বিপ্লবীদের সাথে যদি সাথ দিতে পারেন, মিসবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের মেয়ে রাসূলের স্ত্রী সবচেয়ে প্রিয়তমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যখন অপবাদ দিয়েছিল মুনাফিকরা, তাদের সঙ্গে তিনি তাদের সঙ্গ দিয়েছিলেন, তিনিও তাদের সঙ্গে আওড়িয়ে বেড়াচ্ছিলেন যে এই হয়েছে নাউজুবিল্লাহ। তাহলে যুবকরা বিশেষ করে এই আবেগে পড়ে এমোশনাল হয়ে তারা করে কি এই সমস্ত উল্টাপাল্টা দিকে চলতে থাকে, আর জেহাদের নামে যা কিছু হচ্ছে পুরোটাই এই ইসলামী দেশগুলিতে জেহাদের নামে যা হচ্ছে এগুলো পুরোটাই ওই খারেজিদের কাজ, ওই যুবকদের আবেগের কাজ, এবং এদেরকে হয়তো পরিচালনা করছে কিছু মুরব্বী যারা নিজেরাও হয়তো মূর্খ, আর মূর্খদেরকে এইভাবে উস্কিয়ে দিয়ে তাদেরকে বিদ্রোহী বানিয়ে দেশ ও ইসলাম মুসলমানের ক্ষতি সাধন করতেছে। তার মধ্যে ইসলাম ও মুসলমানের আকীদা ও বিশ্বাস সম্পর্কে ওয়াকিফ না থাকার কারণে এটা বাস্তব হয়ে থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই কঠিন একটা আকীদার মশালা, এই আকীদার মশালাটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করব, অন্যকে বোঝানোর চেষ্টা করব, কোনোভাবেই যেন আমরা এখান থেকে এই আকীদা থেকে আমরা ডানে বামে সরে না যাই। এর মানে এই না যে আমি কোন জালেমকে সমর্থন করব, আমি সমর্থন করব, এর মানে এই না যে আমি কোন ফাসেককে না, কিন্তু আমার ইসলামের জন্য আমাকে তখন সহ্য করাটাই হল ইসলামের জন্য কল্যাণ মঙ্গল। কাজেই আমাদেরকে কেউ যদি কোন আবেগ দিয়ে আমাদের কোন জুলুমের কথা শিখে মানে উল্লেখ করে আমাদেরকে ডানে বামে নিতে চাই, আমরা আকিদা যেহেতু আমাদের বিশুদ্ধ, কখনই আমরা ডানে বামে যাব না, আমরা আমাদের আকিদার ফাউন্ডেশনের অটল থাকব। সেখানে আমাদের আহলুল সুন্নাহ জামা, আমাদের ওলামায়ে কেরাম সালাফে সালেহীনের যে বিশ্বাস ও আকিদা সেখানে আমরা থাকব, কখনই আমরা সেখান থেকে লাঞ্ছিত হব না ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানে শেষ করছি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রতিটি মুসলমানের জানা দরকার, বিশেষ করে আলেমদের জানা দরকার, ইসলামে যারা চিন্তা ফিকির করেন তাদের জানা দরকার, যারা দাওয়াত তাবলীগ করেন তাদের জানা দরকার, যে কোনোভাবে যেন আমরা ইসলামকে ক্ষতিগ্রস্ত না করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন মোহাম্মদ আলী ও সাহেব আজমাইন। কারো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন আজকে আলোচনা করে, বা জরুরি কারো প্রশ্ন থাকলে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জালিম সরকার এবং অত্যাচারী সরকারের জুলুম নিঃসন্দেহে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে ফেলে দেয়। জালিম সরকারের অন্যায় অত্যাচার এবং জুলুম সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলে দেয় এবং অবিচার এবং গর্হিত কাজ, এর থেকে বাঁচার উপায় কি? অর্থাৎ এই জালিম সরকারদের মানে জুলুম বিভ্রান্ত করে দেয় মানুষকে, এই বিভ্রান্ত যাতে না হয়, মানুষ যাতে উত্তেজিত না হয়, সর্বশক্তিমান আল্লাহ সবকিছু করতে পারেন এই বিশ্বাসটাই হচ্ছে মানুষকে দৃঢ় করে যে জালেমদের দড়ি টানার মালিক আল্লাহ, এইটা মানুষের মধ্যে কি এইটাই একমাত্র বুঝ দিতে হবে না? তাছাড়া তো আমি আপনার কাছে এটা শেয়ার করতে চাচ্ছিলাম, এটা আসলে মানুষ কিভাবে নিজেদেরকে চেক দিবে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, বিশেষ করে যুবকরা যাদের কথা আপনি বললেন, তাদেরকে এই মনে এই আকীদার পক্ষে সপক্ষে এটা কিভাবে তারা তাদেরকে নিয়ন্ত্রণ করবে? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ ওয়াবারাকাতুহু। জুলুম হওয়ার যে কারণগুলো, একজন মানুষ কেন জুলুম করে, আমি কেন মাজলুম হই, সেটা তো আল্লাহর পক্ষ থেকে আজাবও হতে পারে আমার জন্য। যখন হাজ্জাজ বিন ইউসুফ, যখন বড় একজন জাহেদ ছিল, তার বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য যখন হাসান বাসরি রাহেমাহুল্লাহকে কিছু লোককে বললেন যে আলাম কাতিল, আমরা কি তার সঙ্গে যুদ্ধ করব না, আমরা কি তরবারি ধরব না, তাকে কি আমরা হত্যা করব না, তাকে আমরা অপসারণ করব না, তখন হাসান বাসরি রহমাতুল্লাহ আলাই বলেছিলেন, আল্লাহর আজাব তোমরা তরবারি দিয়ে দূর করতে চাও, আল্লাহর আজাব তোমরা তরবারি দিয়ে দূর করতে চাও। হাজার দিন শুধু যে সাফাক উদ্দিমা অনেক খুন প্রবাহিত করেছে, অন্যায় জুলুম করেছে, তার বিরুদ্ধে যখন হাসান বাসরি রহিমাহুল্লাহ, যিনি তাবিদের কেউ কেউ বলছেন সর্বশ্রেষ্ঠ তাবি, কেউ কেউ বলছেন সাইদ ইবনে মুসাইব রহিমাহুল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ, যাই হোক মানে শ্রেষ্ঠ তাবিদের যিনি একজন, তিনি বললেন যে আল্লাহ আজাবকে তোমরা তরবারিতে দূর করতে চাও। তাহলে নিঃসন্দেহে যখন কোন জালিম সরকার আসে, বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে একটা আজাব। কেউ জালিম এসেছে, আমরা কোথায়? আমরা ভালো হলে ভালো লোক আসত, জালিম চলে এসেছে মানে এই না যে সে একমাত্র এর কারণ, বরং জনগণও কারণ হতে পারে। জনগণকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি দেওয়ার জন্য এমন ব্যক্তিকে আল্লাহ বসেছে, এই জন্য নিজেদের সংশোধন করা, নিজেদের ভুল ভ্রান্তির দিকে দেখা, দাওয়াত তাবলীগের শক্ত হাতে কাজ চালা, আমরা উদার বাহিনীর মধ্যে কাজ করা, পরিবার সন্তান গঠন করা। দেখা যাবে এইভাবে যখন আমরা নিজেদের ভুল ভ্রান্তি নিজেদের দিকে দেখব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের দিকে দেখবেন, তখন জালিমকে তিনি আল্লাহ চাইলে তো কোন ফায়দা করতে পারেন, ঠিক না? আমরা তখন বিভিন্ন আধুনিক নিয়মে, ভোট নিয়মে বা কি বলে এখন সামরিক শক্তি দিয়ে বা বিভিন্নভাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তো খলিফা বানানোর অর্ডার করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন তোমরা ইমান এবং আমল সালে যদি করতে পারো তাহলে আমি তোমাদের খলিফা বানাবো। আল্লাহ ওয়াদা পূরণ করার জন্য ইমান আমল সালে আমাদের মানুষ যখন দেখবেন এরকম চলছে তখন আপনি মানুষকে ইমানের দাওয়াত দেন, নেক আমল করার দাওয়াত দেন। ইমান এবং আমল সালে হলে আল্লাহ ফাসে ফাজেরকে সহায় দিবেন, নেক আমলকারী ইমানদারদের জন্য আল্লাহ ইমানদার শাসক নির্দিষ্ট করবেন, তিনি করতে পারেন। তো বিষয়টা হচ্ছে কি, যেখানে না জানা এবং কিছু উস্কানি থাকে আর কিছু স্বার্থও থাকে, স্বার্থবাজরা নিজেদের স্বার্থের জন্য ইসলামের নাম ব্যবহার করে, যারা জানে না ইসলামের নামে বা আবেগে পড়ে হয়তো ডানে বামে করে ধ্বংস করে সবকে। আর কার প্রশ্ন আছে?
আমার মনে হয় সে একটা প্রশ্ন মনে একজন বোনের ছিল ইতিমধ্যে, বোনের প্রশ্নটা ছিল এরকম, আমারও প্রশ্ন আছে একটা, আমি পড়ে দিচ্ছি আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ, অনেক মুসলিম বোনদের দেখা যায় পর্দা করেন, সালাত আদায় করেন, জাকাত দেন, কিন্তু আবার সন্তানদের ইহুদি স্কুলে পড়াশোনা পড়াচ্ছেন, যদিও ইসলামিক স্কুল আছে বা মুসলিমদের আলাদা স্কুল আছে, এটা কতটা জায়েজ আছে? এটা হচ্ছে একটা প্রশ্ন এক বোনের। আর আমার একটা প্রশ্ন আছে শেখ, একজন একটা বোনের প্রশ্ন, তো বোনের প্রশ্ন ছিল এরকম যে অনেকেই চিকিৎসা করেন এবং বলেন যে আমি স্বপ্নে এই ওষুধটা বা এই চিকিৎসাটা যে সমাধান পেয়েছি আর কি, স্বপ্নে পাওয়া ঔষধ এরকম অনেক কবির আজ বাংলাদেশে বলেন, এটা কতটুকু ইসলাম সম্মত? এটা একটা প্রশ্ন। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইরান।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের বোনের প্রশ্নটা সামনে পড়েছিলাম, এর মধ্যে আবার হয়তো একটু ভুলিয়ে গেছিলাম বলা যেতে পারে। নিঃসন্দেহে যেমন আল্লাহর হক আদায় করি আমি, নামাজ রোজা হিজাব করি, আরেকটা হক সন্তানদেরও রয়েছে, সেটা আদায় করতে হবে। দশ প্রকার হকের কথা আমরা আগে আলোচনাও করেছি, যে আল্লাহর হক, রাসুলের হক, বা আমার হক, সন্তানদের হক, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক, সাধারণ কি বলে আপনার মুসলমানদের হক, সেটা রাজা প্রজার হক এবং কাফেরদের হক। তো এখানে আল্লাহর হক হয়তো আদায় করতেছেন কিন্তু সন্তানের হক আদায় করছেন না, এটা বড় অন্যায়। সন্তানদের চারটা হকের কথা আমাদের একটা আলোচনা আমরা আছি, আমাদের হয়তো আপনারা খোঁজ করলে পাবেন। সেটা হল সন্তানদের চারটা হক। প্রথমত বাবা মা সৎ হওয়া, আপনি সন্তানের জন্য সবচেয়ে বড় যা করা সেটা বাপ মা সন্তানের জন্য দেওয়া হল নিজে সৎ হওয়া। দুই নম্বরে হল সন্তানকে যে পরিবেশে সে বড় হবে আসবে সেই পরিবেশটা ইসলামিক পরিবেশ হওয়া, তার বাড়ি, তার স্কুল, তার কলেজ, তার সিরিয়া। আর তিন নম্বর হল তার সমাজ, তিন নম্বর হল তার প্রাপ্য, যে সন্তানকে হালাল খাওয়ানো, হারাম যেন তার পেটে না যায়, কোনোভাবেই যেন তার হারাম পেটে না যায় খেয়াল রাখতে হবে। চার নম্বর হল তাকে সুশিক্ষা দেওয়ার জন্য তার ভালো শিক্ষক এবং সিলেবাস প্রতিষ্ঠান দেওয়া। তবে যে কথাটা আমাদের বোন লিখেছেন, আমার মনে হয় ওই বোনদের বা ওই ভাইদের জানা উচিত যে আমি সন্তানকে কত গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স এবং বড় লেখাপড়া করিয়ে এ করে ও করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা বড় একজন বিজনেসম্যান বা অনেক কিছু দিব, এটা কিন্তু আসলে দেওয়া না, এটা অন্যায়। যে বাবা মারা এই চারটা দিবে না তারা নিঃসন্দেহে জালিম হয়ে সন্তানের প্রতি। সন্তানের জন্য তারা জুলুম করবে এটা কোনো সন্দেহ নেই। সেই জন্য এমন যদি কেউ থাকে আমরা জানি তো এমন ভাই বোনদেরকে বা প্যারেন্টস যারা আছে তাদেরকে বুঝাতে হবে, হয়তো তারা বুঝছে না বা খেয়াল করছে না যে ইসলামিক যেখানে আছে স্কুল মাম অত ভালো না হোক তবু সেখানে দেওয়া উচিত, বা সেখানে হয়তো খরচ বেশি লাগে কারণ সেখানে হয়তো স্টুডেন্ট হয়তো সংখ্যা কম এই জন্য তাদের খরচ আগে বেশি হয় বা একটু দূরে কষ্ট হয়, তারপরেও সেখানে তাদের অগ্রাধিকার দেওয়া। কারণ আল্লাহ নবী আলাইহিসসালাম বলছেন কুল্লু মাউলুদ ইউলাদু আলা ফিত্রা ফাবাওয়াহু ইউহাফিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, প্রতি সন্তান জন্মগ্রহণ করে মুসলিম হয়ে এরপর বাবা মাই তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নিপূজক বানায়। কাজে ইহুদিদের বা খ্রিস্টানদের বা হিন্দুদের বা মুসলিম যেখানে সংস্কৃতি চর্চা হয় যেখানে ইসলামিক সংস্কৃতির কোন সুযোগই নাই বা পরিবেশ নাই বা টিচার নাই বা সিলেবাসে কিছুই নেই, সেখানে ওই বাবা মা সন্তানকে ইহুদি বানিয়েছেন বা খ্রিস্টান বানিয়েছেন বা অগ্নিপূজক বানিয়েছেন বা বেদাতিদের মাঝে পড়িয়ে বেদাতি বানিয়েছেন বা নাস্তিকদের স্কুলে পড়িয়ে নাস্তিক বানিয়েছেন নাস্তিকের দেশে পাঠিয়ে, এই পুরোটা বাবা মার উপরে এর কি বলবো এর দায় দায়িত্ব আসবে এবং রোজ কেয়ামতের ময়দানে তার এই আমানতের খেয়ামতের জন্য জব দিয়েও তাকে বটে করতে হবে। আমাদের সম্ভবত অলি ভাই এসেছেন, অলি হাসান ভাই ইসলামকে জানুন। অলি ভাই মাইক চেয়েছেন, জি মাইক প্রশ্ন করে এটা লাস্ট প্রশ্ন ইনশাল্লাহ আমাদের সময় প্রায় শেষের দিকে। আর আমাদের আনিস ভাইয়ের একটা প্রশ্ন ছিল এক বোনের, কি প্রশ্নটা আনিস ভাই? স্বপ্নে পাওয়া ঔষধ, আমাদের দেশে এগুলো চলে স্বপ্নে পাওয়া ঔষধ। স্বপ্ন তিন ভাবে হয়, একটা মানুষের খেয়াল হয় এটা করলে এটা হবে এটা হবে, ওটাই মনে রাত্রে জাগে মনে ঘুমে হয়তো, আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে, আরেকটা হলো নেক স্বপ্ন। নেক স্বপ্নের মাধ্যমে মানুষ তার দুনিয়া আখেরাতের ভালো কিছু আল্লাহর মাধ্যমে সে জানতে পারে বা বুঝতে পারে ভবিষ্যৎ বা হচ্ছে বা হবে বা সমস্যা ইত্যাদি। এখন কেমনি উনি জানলেন যে এটা শয়তানের পক্ষ থেকে না? আর এই স্বপ্নে বিশেষ করে আমার দেশে যেটা স্বপ্নের বড়ি জড়ি যেটা বলা হয় এগুলো সম্পূর্ণভাবে ভিত্তিহীন, এগুলি আসলে আমাদের দেশের মানুষ ধর্ম অন্ধ মানুষ এদেরকে বেকুবদেরকে ব্যাগ করে বানানোর জন্য এই সমস্ত ওষুধ টষুধের ইয়ে করে। সেটা সত্যি যদি এমন হয় যে স্বপ্নে পেয়েছে এবং স্বপ্নটা সত্য স্বপ্ন এবং আসলেই ওটা বাস্তবে ওইটার চিকিৎসা ওটা হয়ে থাকে, হয়তো কোনো ট্যাবলেট বা কোনো সিরাপ বা কোনো ইনজেকশন বা কোনো ডাক্তারের কাছে হয়তো মুখ ডাক্তারের কাছে গেলে আমার চিকিৎসা হচ্ছে হয়তো এমন দেখতেছে সেখানে গেল, বাকি জড়িবড়ি এই সমস্তগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, এগুলি তো আপনারা কেউ যাবেন না। জড়িবড়ির স্বপ্নের পর ওষুধ আমার এক ওস্তাদ একবার খেয়েছিলেন, ট্রেন যোগে যাচ্ছেন ঢাকাতে, ওই বড়ি কিনে এনে বাত শরীরের বাতের চিকিৎসা হয়, খাওয়ার পরে মরে আর না মরে, পরে কাউকে বলতেও পারে না, পরে কোনোভাবে আমি জানতে পারলাম এবং পরে ওনাকে যাও চিকিৎসার ব্যবস্থা করা হলো, না হলে যাই যায় এমন একটা অবস্থা। তো অনেকেই এরকম জড়ি বড়ির কথা যেগুলি বলে বেশিরভাগ মিথ্যা ভিত্তি, এগুলিতে কান দেওয়া ঠিক হবে না। জি অলি ভাই
সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শেখ কেমন আছেন? আনিসুর ভাইয়ের কি বলে রেশ ধরে আমার প্রশ্নটা, যদি আমি প্রশ্নটা ঘুরতেছি দুই দিন যাবৎ। আমি যেখানে জব করি মিরপুরে, তো সেখানে এক ভদ্রলোক সে চুন দিয়ে হাত ধুয়ে দেয়, এতে নাকি জন্ডিসের রোগ আরোগ্য হয়, এটা খুব প্রচলিত এলাকায়। দেখা যাচ্ছে যে অনেক লোক ভালো হচ্ছে এবং সিরিয়াল লাগছে, সে একটা ডাবের মধ্যে ফু দিয়ে দেয় আর চুন দিয়ে হাত ধুয়ে দেয়, আর যার লিভার আছে ওইখানে সে একটা লেবুকে তিন চারটা টুকরা করে দেয় আর কি, সাইড দিয়ে ফেরে ফেরে দেয়, এটা নিয়ে সে কি বলে চুলার উপরে ঝুলিয়ে রাখবে, এতে তার কি বলে লিভারের অসুখটা ভালো হয়ে যাবে। তো এটা কি শিরকের পর্যায়ে যাবে কি না, এটুকু জানতে চাচ্ছিলাম শেখ। জি আসসালামু আলাইকুম।
আলাইকুম সালাম। তো যদি সেটা চুলার উপর ঝুলিয়ে রাখে হয় বা বেঁধে হয় হাতে, এটা পান না করে বা না খায় বা শরীরের ভিতরে না দেয়, তাহলে এর মাধ্যমে কেমনি ভালো হয়ে যায়? তাবিজের মতো হয়ে যাবে তাহলে। এই জন্যে যদি এমন, আমি একবার ঢাকাতে খুব জন্ডিসের মানে জন্ডিসের রোগী বেড়ে গেছিল, আমিও সেই জন্ডিসে মানে বাড়ি থেকে ঢাকা আসার সময় আসলে গরম ছিল খুব বেশি, সম্ভবত 87 সালের দিকে সম্ভবত। তো ঢাকা মিরপুরে এক ভদ্রলোক, বড় লোক মানুষ, 5-6 তলা বাড়ি, উনি একটা গাছা মসজিদ দেন, সকালে উনি ফজরের নামাজ পড়ে, নামাজি মানুষ, হাজি মানুষ, গাছটা উঠে নিয়ে আসেন এবং বাতে বেঁটে উনি ড্রপে করে একটু করে শুধু মুখে খাওয়াই দেন। তো আসলে জটিল জটিল জন্ডিসের রোগীরাও বেশ ভালো হয়েছে বলে শোনা গেছে, বা আমারও হয়তো ওই মুহূর্তে ভালো হয়েছিল, তবে তখন আর বেশি মানে হালকা ছিল, ব্যাপারটা গুরুত্ব দিই নাই, যার ফলে যখন সৌদি আরব আসবো মদিনা পড়তে লেখাপড়া করা যায় তখন কিন্তু ওই জন্ডিসের কিছু বাকি থেকে গিয়েছিল, যেটা মানে খুব স্বাভাবিক একেবারে প্রাথমিক অবস্থায় আমার তা ছিল। তা আমি আর এই কোনো সমস্যা নাই, কিন্তু ওইটা দেখা গেল থেকেই গেল। তাহলে যদি এমন কোন গা গাছা হয় এবং বাস্তব হয় এবং তার কোন সাইড এফেক্ট না থাকে, তাহলে সেটা হয়তো পরীক্ষিত হলে বা বাস্তব হলে সেটা হয়তো আমরা বলব। বাকি ঝুলিয়ে রাখবে দাঁত চুলার উপরে বা চুন দিয়ে হাত দিয়ে দিবে, এগুলো তাবিজের অর্থে আসবে এবং সেটা শীত পরে যেতে পারে। যাই হোক, এগুলো আমাদের দেশে অনেক কিছু আছে, এগুলো যদি অনেকে গাছ বেঁধে দেয়, মালা গেঁথে দেয় মাথার মধ্যে, আস্তে আস্তে বড় হয়, কেমনি কেমন নাকি ভালো হয়ে যায়। আসলে এগুলি ভালো বুঝি হয় নাই, বা এগুলি কিছু হয়তো কিভাবে হয় যায় না, এইভাবে চিকিৎসা না যায় যাবে না, কারণ মাস্ত শিল্পের পর্যায়ে তা ধারণা করবে কি এই আমাকে ভালো করেছে, কাজে এগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জানার এবং সেইটা মানার এবং সেইটা দাওয়াত তাবলীগ করার তবিক দান। আজ আমাদের সমাজে আমাদের মানুষ অনেক মানুষই জানে না, আর অনেকেই জানে কিন্তু ভুল জানে, এই ভুল জানা মানুষগুলো সবচেয়ে ডেঞ্জার, এরা সবচেয়ে আমাদের জন্য ইসলাম মুসলমানের জন্য ক্ষতিকর, দেশের জন্য। এই ভুল জানা মানুষগুলো দুনিয়ার ক্ষেত্রে হোক আর দিনের ক্ষেত্রে হোক, বিশেষ করে দিনের ক্ষেত্রে যারা ভুল জানে এরা বড়ই জটিল কঠিন এবং এরা বড়ই ডেঞ্জার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সব প্রকার মুসলমানদেরকে, ইসলামকে, ইসলাম মুসলিমকে, সব ধরনের দেশীয় বিদেশি দেশি এবং জাতীয় বিজাতীয় ঘরের বাইরে সব প্রকার দুশ্মন থেকে হেফাজত করেন। আমিন। ওয়াসাল্লাম আবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।